Assalamu alaikum wa rahmatullah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayh wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى ولا تقتلوا أولادكم من إملاق وقال النبي صلى الله عليه وسلم ما نحل والد ولده أفضل من أدب حسن أو كما قال رسول الله صلى الله عليه وسلم জনাব সভাপতি সাহেব উপস্থিত হাজারাত ওলামায়ে কেরাম ও আমার প্রিয় নবীজির আশেক তার সুন্নতের আশেক মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার বিশেষ মেহরবানি যে আল্লাহ তাআলা এই এলাকাবাসীকে একটা কওমি মাদ্রাসা দান করেছেন। আল্লাহর খাস অনুগ্রহ ছাড়া কোন এলাকায় এই মাদ্রাসা কায়েম হবে না। যে এলাকাবাসীর উপরে আল্লাহ তাআলার খাস নজর আছে, খাস রহমতের দৃষ্টি আছে, সেইখানে এই কওমি দেওবন্দি এই মাদ্রাসা কায়েম হবে। এটা কোন মামুলি মাদ্রাসা না, এটা সরাসরি প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে যে মাদ্রাসা কায়েম করেছিলেন যার নাম ছিল মাদ্রাসাতুস সুফফা, মাদ্রাসাতুল সুফফা, সমস্ত কওমি মাদ্রাসা, আপনাদের জামিয়া মাহমুদিয়া, এই সব মাদ্রাসা ওই মদিনার মাদ্রাসাতুল সুফফার ব্রাঞ্চ। এটা দ্বীনের পাওয়ার হাউস, হেডকোয়ার্টার, ইসলামের অস্তিত্ব যে আল্লাহ তাআলা টিকায় রাখছেন, এর অস্থিলা এই মাদ্রাসাগুলো। যে দেশে এই কওমি মাদ্রাসা নেই সেখানে মুসলমানরা নামকে আসতে মুসলমান, কালেমাটাও সহি করে পড়ার মতো যোগ্যতা তাদের নেই। কিন্তু আল্লাহর মেহরবানি, বাংলাদেশের উপরে আল্লাহর খাস রহমতের দৃষ্টি আছে, এই মাদ্রাসা বাংলাদেশে আল্লাহর মেহরবানি অনেক আছে। এত অন্যান্য মুসলিম কান্ট্রিতে নেই, আরব দেশেও নেই। আরব দেশে তো মাদ্রাসা কইলে স্কুল বোঝায়, এখানে মাদ্রাসা মানে স্কুল, এরকম মাদ্রাসা নেই। এরকম হাফেজ সেখানে তৈরি হইতেছে না, এরকম আলেম মুফতি সেখানে তৈরি হইতেছে না। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা এই এলাকাবাসীর কিসমতে এই মাদ্রাসায় লিখে রাখছিলেন, পৃথিবী তৈরি করার আগে সেটা এখন বাস্তবায়ন হয়েছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখুক আর সবাইকে খেদমত করার তৌফিক দান করেন। আমি দ্বীনের যত শাখা দেখতেছেন, ইসলামের যত লাইনে খেদমত হইতেছে, সমস্ত খেদমতের গোড়া এই কওমি মাদ্রাসা, সমস্ত খেদমতের গোড়া এই কওমি মাদ্রাসা। আপনি একটা মসজিদ দিলেন তো ভালো ইমাম খতিব লাগবে, সহি সহি কথা বলবে, নবীজির সুন্নত শিক্ষা দিবে, একজন ভালো আমলওয়ালা এলেমওয়ালা ইমাম লাগবে, খতিব লাগবে। ওই খতিব অন্য কোথাও পয়দা হবে না, কোন কলেজ ভার্সিটিতে পয়দা হবে না, ইংরেজদের মাদ্রাসায় পয়দা হবে না। ইংরেজরা যে কলকাতায় মাদ্রাসা করে গেছিল, যেটা পরে আমাদের দেশে পাকিস্তান হওয়ার পরে চলে আসছে, এইসব মাদ্রাসা দিয়ে তোলা দুধে পোলাপ আছে না। এই একটু একটু সিলেবাস পড়ায় ওখান থেকে একটু ওখান থেকে একটু, এতে কোন বড় আলেম তৈরি হবে না, এবং কোন জিনিস কোন মিল ফ্যাক্টরি যাই হোক এক্সপার্ট ছাড়া টিকে থাকে না। আপনি একটা মিল কারখানা দিলেন তা আপনাকে এক্সপার্ট রাখতে হবে, কোন একটা কিছু নষ্ট হলে সাথে সাথে ঠিক করে চালু করে দিবে। যদি এক্সপার্ট না রাখে আজকে একটা নষ্ট হবে, কালকে একটা নষ্ট হবে, ছয় মাসের মাথায় আপনার কারখানা বন্ধ, শ্রমিকরা বিদায়, ঠিক কিনা? এক্সপার্ট না থাকলে এই মিল কারখানা চালু রাখা সম্ভব? তো ইসলামকে কেয়ামত পর্যন্ত ধরে রাখতে হলে, মুসলমান পরিচয় দিয়ে বেঁচে থাকতে হলে ইসলামের এক্সপার্ট লাগবে, যারা গভীর জ্ঞান রাখে, কোরআন হাদিসের সহি ব্যাখ্যা দিতে পারে, এমন লোক লাগবে। এমন লোক আমার জানা মতে এই দেওবন্দি মাদ্রাসা কওমি মাদ্রাসা ছাড়া দ্বিতীয় কোথাও পয়দা হয় না। কাজে মসজিদে ইমাম খতিব নিতে হলে এই মাদ্রাসায় খুঁজতে হবে। আপনি কোরআন শরীফ সহি করতে চান, কোরআন শরীফ সহি করা জরুরি, চাউল ছাড়া ভাত হয় না, সহি কোরআন ছাড়া মুসলমান হয় না। আজকাল অনেকে দিনের অনেক মেহনত করতেছে, তবলিগে সময় লাগাইতেছে, মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হয়ে গেছে, কিন্তু তার সূরা ফাতিহা সই নেই, কোরআন সই নেই। তো এই লোকটাকে কামিয়াব বলা যাবে না। তার দ্বারা অন্য মানুষের ফায়দা হইতেছে, কিন্তু তার নিজের তো ফায়দা হল না। এই জন্য কোরআন সহি করে পড়া শিখতে হবে। আজকাল নোরানি পদ্ধতি বেরোয় গেছে, নাদিয়া বেরোয় গেছে, যারা খুব শর্ট টাইমে মানুষদেরকে কোরআন শিখাই দেয়, খুব অল্প টাইমে, এক মাস 40 দিন যদি এক ঘন্টা করে সময় দেন আপনি কোরআন সহি হয়ে যাবে। তো এই শিক্ষক নিতে হলে আপনাকে কওমি মাদ্রাসায় আসতে হবে, এখানে খোঁজ করতে হবে। আমরা কোরআন শিখতে চাই, আমাদের একজন শিক্ষক দেন। আপনি ওয়াজ মাহফিল করবেন, হক্কানি বক্তা দরকার, যারা কিস্তা কাহিনী না, সঠিক কথা বলবে, সঠিক মাসআলা বলবে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে কিভাবে জোড়াই দেওয়া যায়, আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক করাই দেওয়া যায়, এই কথা বলবে। এই হক্কানি বক্তা যদি আপনার আনতে হয়, তো তারা কোন না কোন মাদ্রাসায় আছে, কেউ মাদ্রাসার মোহতামিম, কেউ মাদ্রাসার মুফতি সাহেব, কেউ মাদ্রাসার শাইখুল হাদিস, কেউ মাদ্রাসার নাজমে তালিমাত, ওদেরকে খুঁজে আনতে হবে। তা না হলে আপনি কিস্তা কাহিনী শুনতে পারবেন, অনেক হাসাইতে পারবে, কাঁদাইতে পারবে, কিন্তু জীবনের ভুল ভ্রান্তি ঠিক হবে না। অনেক এলাকায় প্রতি বছর মাহফিল হইতেছে, প্রতি বছর মাহফিল হইতেছে, কিন্তু তাদের ইমানের মধ্যে যে ভুল আছে, ওই ভুল থেকেই যাচ্ছে, ভুলগুলো ঠিক হইতেছে না। তাদের ইমানের মধ্যে ভুল আছে, ইমান কতগুলো বিশ্বাসের নাম, তার মধ্যে ভুল। কথার কথা, সে নবীদিকে মনে করে নূরের তৈরি, এটা তো ইমান বিধ্বংসী কথা। নূরের তৈরি করলে নবীদিকে নিচে নামাই দেওয়া হয়, মাটির তৈরি মানুষ 1 নম্বর, নূরের তৈরি ফেরেশতা 2 নম্বর, আগুনের তৈরি জিন 3 নম্বর। এদের নূরের তৈরি করলে সম্মান দেওয়া হয় না, সম্মান কমানো হয় এবং ইমান খারাপ করা হয়। অনেকে বিশ্বাস করে নবীজি গায়েব জানেন, অথচ কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আমি রব্বুল আলামিন ছাড়া কেউ গায়েব জানে না। নবীজি অতটুক গায়েব জানেন যতটুক আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে। নবীজি আবার আমাদেরকে বলে দিচ্ছেন যে কিয়ামতের আগে এই ঘটবে, কবরে এই এই ঘটবে, হাশরের ময়দানে এই এই ঘটবে, পুলসিরাতে এই হবে, জান্নাতে এই আছে, দোজখে এই আছে, এসব গায়েবের কথা। নবীজি উম্মতকে বলেছেন, নবীজি কোথায় পাইলেন? নবীজিকে স্বয়ং রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে ওহি নাজিল করে জানাই দিয়েছেন। কাজে গায়েব জানেওয়ালা আল্লাহ ছাড়া আর কেউ নেই। যে কেউ নবীজিকে গায়েব জানেওয়ালা মনে করবে বা কোন পীরকে গায়েব জানেওয়ালা মনে করবে, তার ইমান নষ্ট হয়ে যাবে। এইভাবে আমাদের ইমানের মধ্যে অনেক ভুল। অনেকে মনে করে একটা ইসলামিক দল এটা প্রচার করে, প্রত্যেক নবী রসুলকে দিয়ে আল্লাহ নাকি কয়েকটা করে গুনায় কবিরা করাইছে, বলেন না নাউযুবিল্লাহ। আমাদের দেশে একটা দল ইসলামের নামে তাদের নেতায় এই কথা লিখছে, অথচ 1400 বছর পর্যন্ত সমস্ত হক্কানি আলেমরা বলে আসছে, কিতাবেও লেখা আছে, নবীগণ নিষ্পাপ। নবীগণ কি নিষ্পাপ, তাদের কোন গুণা নেই। আর এই গ্রুপ বলতেছে সকল নবীকে দিয়ে আল্লাহ কয়েকটা গুণা করেছে। কি জন্য করাইলো? কয় যাতে মানুষ মনে করে যিনি মানুষ উনি খোদা না। আর উনি মানুষ খোদা না তো বোঝার জন্য গুণা কেন করাইতে হবে? ওনার খানা খাইতে হয়, ওনার টয়লেটে যেতে হয়, ওনার রোগ হয়, ওনার ঘুমানো লাগে, ওনার বিবি বাচ্চা আছে, প্রত্যেকটা প্রমাণ যে উনি মানুষ উনি খোদা না। খোদার কি বিবি আছে নাকি? খোদার কি বাচ্চা আছে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। একটা গলত কথা বলতেছে, ইমান বিধ্বংসী কথা বলতেছে যে সব নবীকে দিয়ে আল্লাহ গুনাহ করেছে। খবরদার, কেউ যদি এই ধারণা রেখে থাকেন তাকে তওবা করতে হবে, তওবা করতে হবে, তা নাহলে তার ইমান গ্রহণযোগ্য হবে না। ইমান গ্রহণযোগ্য না হলে কোন ইবাদত বন্দেগি কাজে লাগবে না, কোন ইবাদত বন্দেগি আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত, আপনার ইমান আকিদা ইমান বিশ্বাস ঠিক আছে কিনা, ঠিক থাকলে বাকিগুলো কবুল হবে। ইমান গলত হলে নামাজ রোজা হজ যাকাত মাদ্রাসা কায়েম করা মসজিদ কায়েম করা সব বাতিল, সব বাতিল। কাজেই এই কুফুরি আকিদা রাখা যাবে না, কুফুরি আকিদা রাখা যাবে না। আজকাল আরো নতুন নতুন কথা শোনা যাইতেছে যেগুলো ইমান বিধ্বংসী কথা, কুফুরি কথা। যেমন জনৈক নেতা বলতেছেন, জনৈক ইসলামী নেতা বলতেছেন, হেদায়াত আল্লাহর হাতে না, হেদায়াত আল্লাহর হাতে না। কার হাতে হেদায়াত? কার হাতে? তিনি বলতেছেন হেদায়াত নাকি নবীদের হাতে। গলত কথা, যে কোনো মানুষ জানে যে হেদায়ত আল্লাহর হাতে, হেদায়ত নবীর হাতে হলে আমাদের নবী কত চেষ্টা করলো তার চাচাকে মুসলমান বানানোর জন্য। চাচা কি মুসলমান হয়েছিল? আবু তালে মুসলমান হয়েছিল, হয়নি? তো ওনার হাতে হেদায়ত হলে চাচা হেদায়ত পেল না কেন? ইব্রাহিম খলিলুল্লাহ তার বাপকে কত দাওয়াত দিছে সহি ধর্ম গ্রহণ করার জন্য, ওনার বাপ স্বীকার করে নাই, ওনার বাপ হেদায়ত কবুল করে নাই। তাহলে হেদায়ত নবীদের হাতে কেমনে হল? হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে দাওয়াত দিছিল, কেনান প্লাবনে ডুবে মরল, কিন্তু বাপের কালেমা তো পড়ল না, নূহ আলাইহিস সালামের কালেমা তো পড়ল না। তাহলে হেদায়ত নবীদের হাতে কিভাবে পড়ল? হযরত লূত আলাইহিস সালাম তার বিবিকে দাওয়াত দিছিল কালেমা পড়ার জন্য, লূত আলাইহিস সালাম বিবি কালেমা পড়ে নাই, গজবে ধ্বংস হয়ে গেছে। এত ঘটনা রয়ে গেছে যে নবীর বাপ, নবীর চাচা, নবীর ছেলে, নবীর স্ত্রী তারা হেদায়ত পায় নাই। তাহলে হেদায়ত নবীর হাতে কিভাবে হয়? হ্যাঁ, নবী মানুষকে রাস্তা দেখায় যে এটা জান্নাতের রাস্তা, এটা দোজকের রাস্তা। এরপর যাদের কিসমতে হেদায়ত আছে, যারা আল্লাহর কাছে হেদায়ত চায়, আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন। হেদায়ত আল্লাহর হাতে। কোরআন আছে, আমার রসুলের দায়িত্ব শুধু সহি কথা পৌঁছায় দেওয়া, সহি কথা পৌঁছায় দেওয়া আমার নবীর দায়িত্ব শুধু পৌঁছানো, মানবে কিনা না ওনার হাতে না, ওনাকে জবরদস্তি মানাইতে বলা হয় নাই, বলা হয়েছে মুসাইতিন, আপনাকে পুলিশ বানানো হয় নাই, আপনি ঘাড়ে ধরে লোকের নামাজ পড়াইবেন, মুসলমান বানাইবেন না, আপনি দাওয়াত দিবেন, আল্লাহ তাদেরকে হেদায়াত দিবে, তারা মুসলমান হয়ে যাবে, নামাজি হয়ে যাবে, কালেমা পড়নওয়ালা হয়ে যাবে। তা আজকাল এই ধরনের কথা শোনা যাইতেছে, এই জন্য হক্কানি উলামায়ে কেরাম এবং কওমি মাদ্রাসা এর সাথে জুড়ে থাকা একদম জরুরি। তাহলে আপনি কোন কুফুরি কথা গ্রহণ করবেন না, দিন দিন অনেক কুফুরি কথা আমাদের সামনে আসতেছে, অনেক কুফুরি কথা আমাদের সামনে আসতেছে যেগুলো ঠিক না, কুফুরি কথা, কিন্তু এগুলো খুব প্রসার হইতেছে, খুব প্রসার হইতেছে। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা ইসলাম সমর্থন করে না, কিন্তু মানুষের মুখে মুখে হয়ে গেছে, উৎসব সবার, আমরা কি পূজাতে যাব নাকি? পূজাতে একটা উৎসব, আমরা যাব পূজাতে? খ্রিস্টানদের প্রার্থনায় কি আমরা যাব নাকি? ওদের কোন উৎসবে ওরা বড়দিন পালন করে, আমরা কি যাই নাকি? বা গেলে আমাদের ইমান থাকবে? কি কইল এটা? বহু কথা বহু দিক দিয়ে আসে, যদি ওলামা কেরামের সাথে সম্পর্ক না থাকে তো ওইগুলো বিশ্বাস করে ইমান নষ্ট করে ফেলে। অথচ ইমান সবচেয়ে বড় সম্পদ, ইমান সবচেয়ে বড় সম্পদ, ইমানটা যদি নষ্ট না হয়, ইমানটা যদি ঠিক থাকে, ওই লোকটা একদিন না একদিন বেহেশতে যাবে। আর ইমান যদি ভুল হয়ে যায়, আল্লাহর কষ্টি পাথরে ইমান যদি না টেকে, ওই লোকের বেহেশতে যাওয়ার কোন রাস্তা নেই, কোন ব্যবস্থা নেই। এই জন্য ইমান রক্ষা করার জন্য এই কওমি মাদ্রাসায় যুক্ত হবে। আমি তো এক কথায় বললাম, দিনের সকল কাজের গোড়া এই কওমি মাদ্রাসা। আপনি কোন আল্লাহওয়ালা পীরের কাছে যাবেন আত্মশুদ্ধি করানোর জন্য, অন্তরের রোগের চিকিৎসা করার জন্য? তো হক্কানি পীর কোত্থেকে তৈরি হয়েছে? এই মাদ্রাসাতে তৈরি হয়েছে। আপনি দাওয়াত তবলিগ করতে চান, এটা এই উম্মতের বিশেষ দায়িত্ব, যেহেতু আর কোন নবী আসবেন না, অথচ ইসলাম থাকবে কেয়ামত পর্যন্ত, এই জন্য এই উম্মতকে বিশেষ একটা দায়িত্ব দেওয়া হয়েছে, তুমিও ইসলামের ফলে চলো আর দুনিয়াবাসীকে ইসলামের ফলে চলার দাওয়াত দাও। তারা মানুক না মানুক, হেদায়েত আল্লাহর কাছে, তুমি দাওয়াত দাও, অমুসলিমদেরকে দাওয়াত দাও, এই উম্মতের দায়িত্ব। তা আপনি তবলিগ করতে চান, এই দায়িত্ব আদায় করার জন্য একটা আলেমের সাথে বের হইতে হবে, তা না হলে আপনি দিনের সঠিক চিত্র, সঠিক নকশা আপনি পাবেন না। আপনি তবলিগে বেরোলেন একজন ডাক্তার সাহেবের সাথে, একজন ইঞ্জিনিয়ার সাহেবের সাথে, ওনারা ইসলামের পুরা নকশা আপনাকে বলতে পারবে না, এক সাইড বলবে। কাজে তবলিগও চলবে না আলেম ছাড়া। আজকাল কিছু ভাই বলতেছে যে তারা নিজেরা তবলিগ করবে, কোন আলেমের দরকার নেই, সই কথা না গুমরাহের কথা? তবলিগ কি দিনের কাজ না? দিনের কাজ আলেম ছাড়া কিভাবে চলে? তবলিগের মসলা মাসায়েল আছে না? সব জায়গায় কি তবলিগ করে? যারা তবলিগ করলে মানুষ দিন নিয়ে উপহাস করে, সেখানে দাওয়াত দেওয়া নিষেধ? যেখানে দাওয়াত দিলে মানবে তো না, আরো দিন নিয়ে ঠাট্টা মস্কারা করে তারা ইমান খারাপ করবে। তা আপনি তো ভালো করতে যাই খারাপ করলেন, ওই পরিবেশে দাওয়াত দেওয়া নিষেধ, চুপ থাকতে হবে। যা গুনাহ করতেছে গুনাহ করুক, ইমানটা রক্ষা পাক, ইমানটা নষ্ট না হোক। তো কোথায় দাওয়াত দিবেন, কোথায় দিবেন না, কোথায় দাওয়াত দেওয়া ফরজ, কোথায় ওয়াজিব, কোথায় দাওয়াত দেওয়া হারাম, এই মসনদ ওলামায়ে কেরাম না থাকে আপনাকে কে বলবে? এই জন্য দিনের কোন লাইনের কাজ, দিনের কোন লাইনের কাজ এই মাদ্রাসার আলেম ছাড়া চলবে না, চলতে পারে না। এই জন্য এই মাদ্রাসাকে বলা হয় কওমি মাদ্রাসা, জাতীয় মাদ্রাসা, কারণ এই মাদ্রাসা মুসলমান জাতি নিজের জান মাল দিয়ে কায়েম করে, সরকার কোন কিছু দিল কেনা দেখে না, নিজেরা জান মাল দিয়ে এই ধরনের মাদ্রাসা তারা কায়েম করে, আল্লাহর উপর ভরসা করে, এবং তারা চান্দা দিয়ে পরিচালনা করে, এবং তারা কলেজের টুকরা ছেলে মেয়েদেরকে এই কওমি মাদ্রাসা দেয়, দিলে তারা হাফেজ হয়, মৌলানা হয়, মুফতি হয়, শাইখুল হাদিস হয়, হয়ে সমাজকে আল্লাহওয়ালা বানায়, পুরা দেশবাসীকে দিনের দাওয়াত দেয়, পুরা দুনিয়াতে ছড়াই পড়ে। বাংলাদেশের আলেম কি সব বাংলাদেশে বসে রয়েছে? আপনি বিদেশে যেয়ে দেখেন, যে কোনো দেশে যাবেন বাংলাদেশি আলেম ওলামা পাবেন, যে কোনো দেশে যাবেন। আমি তো বহু দেশে আল্লামাকে দিচ্ছেন, প্রায় জায়গায় দেখি ইমাম খতিব এই ধরনের দিনে দায়িত্ব বাংলাদেশের লোকেরা পালন করতেছে। এখনো তো পুরা পৃথিবীব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা হয়, যদিও আমরা এটা পছন্দ করি না, ছেলে পেলের অনেক ক্ষতি হয়, কিন্তু দেখা যাইতেছে ওইখানে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে বাংলাদেশি ছেলেপেলে, সরকার এগুলো মূল্যায়ন করে না। খেলাতে জিতলে মূল্যায়ন করে, তাদেরকে ফ্ল্যাট দিয়ে দেয়, পলট দিয়ে দেয়, কিন্তু কোরআন প্রতিযোগিতায় যে ফার্স্ট হল এটা আমাদের সরকারের কাছে কোন মূল্যায়ন আমি দেখতে পাইতেছি না। উচিত ছিল এই ছেলেটাকে মূল্যায়ন করা, যে আমার দেশের সে ইজ্জত বাড়াইছে, সম্মান বাড়াইছে, কাবা শরীফের ইমাম তাকে পুরস্কার দিচ্ছে, ঠিক কিনা? এবং হাজার হাজার আলেম ওলামাদের বিদেশে ছড়াই আছে, এর দ্বারা সরকারের কোন লাভ হইতেছে না, লাভ হইতেছে না? তারা যে ডলার পাঠায় তা সরকারের ব্যাংকে জমা হয় না, সরকারের রিজার্ভ বাড়ে না? তাহলে এই কওমি মাদ্রাসার আলেমদের দ্বারা সরকারও লাভবান হইতেছে, এবং সরকারের যে নিরক্ষর দূরীকরণ একটা প্রকল্প আছে, কেউ নিরক্ষর থাকতে পারবে না। যদিও আমাদের এই মাদ্রাসাগুলোতে সরকারের এক পয়সা অনুদান নেই, কিন্তু আমরাও কিন্তু এই মাদ্রাসাগুলোতে হ্যাঁ 6-7 পর্যন্ত ছেলেদেরকে পড়াই দিচ্ছি। সরকারের প্রকল্প আমরা বিনা পয়সায় বাস্তবায়ন করে দিচ্ছি, আমরা সরকার থেকে নেই না, কিন্তু সরকারের অনেক লাইনে আমরা উপকার করি। তো সরকারকে বুঝতে হবে, বুঝতে হবে। যাই হোক, এতটুক তো স্বীকার করতে হয় যে এতদিন পরে আমাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, ব্রিটিশ স্বীকৃতি বাতিল করে দিয়েছিল এই মাদ্রাসা শিক্ষার স্বীকৃতি, ব্রিটিশ যখন এই দেশ দখল করছিল তারা বাতিল করে দিয়েছিল। মাঝখানে কোন গভর্নমেন্ট স্বীকৃতি দেয় নাই, যা বর্তমান জমানায় স্বীকৃতি দেওয়া হয়েছে, আমাদের চাওয়ার দায়িত্ব না, তা সরকারের নৈতিক দায়িত্ব যে এটা শিক্ষা, ব্রিটিশ শিক্ষা থেকে এটা জরুরি শিক্ষা, ব্রিটিশ শিক্ষা দিয়ে কেউ আল্লাহ আল্লাহ হইতে পারবে না, আল্লাহকে চিনতে পারবে না, দোয়া কুনুত শিখতে পারবে না, পারবে? আল্লাহকে পাইতে হলে আসল জিন্দেগি, পরকালের জিন্দেগি, ওই জিন্দেগি সুন্দর করতে হলে এই মাদ্রাসার বিকল্প নেই।
এই মাদ্রাসার হুজুরদের বয়ান শুনতে হবে, তাদের থেকে তালিম নিতে হবে। তাদের থেকে তালিম না নিয়ে কেউ পরকালকে ঠিক করতে পারবে না, জান্নাতের মালিক হইতে পারবে না। কাজেই এই লাইনকে স্বীকৃতি দেওয়া সরকারের দায়িত্ব ছিল। আমরা সব কেন, আমাদের তো আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন, আল্লাহ রসুল স্বীকৃতি দিচ্ছেন। আল্লাহ রসুল স্বীকৃতি দেওয়ার পরে আমরা কোন মানুষের কাছে স্বীকৃতি চাব কেন? সরকারের স্বীকৃতি তারা এত শত শত বছর আমরা দিনের খেদমত করছি না? জনগণ আমাদের খেদমত গ্রহণ করে নাই, আমাদেরকে ইমাম রাখে নাই, আমাদেরকে মাদ্রাসার মহতামে মানায় নাই, আমাদেরকে সাইকুল হাদিস বানায় নাই। সব কাজ চলছে ফতোয়া ফারায় জনগণ আমাদের থেকেই নিচ্ছে। কোন ভার্সিটি থেকে তো ফতোয়া নেয় না, কোন কলেজ থেকে তো ফতোয়া নেয় না, কোন ঘটনা ঘটলেই ফতোয়া নেয়, এই কওমি মাদ্রাসা থেকে নেয়। এই জন্য আমার কথাগুলো বলার উদ্দেশ্য হল এই যে এই মাদ্রাসার সাথে জড়িত থাকতে হবে, ছেলে দিয়ে জড়িত থাকতে হবে এবং আর্থিকভাবে সহযোগিতা করে জড়িত থাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করে জড়িত থাকতে হবে। আল্লাহ তুমি এই নিয়ামত আমাদেরকে দিছ, এই নিয়ামত জন্য ছিনাই নেও না, কেমন পর্যন্ত এই মাদ্রাসা কায়েম থাকে আর আমাদের ছেলে পেলে এইখান থেকে কোরআন কিতাব শিখে আল্লাহওয়ালা হইতে পারে, আমরাও যেন আল্লাহওয়ালা হইতে পারি, এই দোয়া করতেই থাকতে হবে। এই মাদ্রাসার সকল আদায় করতে হবে, বহু বড় ভাগ্যের বিষয়। আমি একটা বিষয় শুধু বলবো যে এই মাদ্রাসায় যদি আপনার আমার ছেলে পেলেরা পড়ে তো কি লাভ হবে, কি লাভ হবে? এক নম্বর লাভ এই হবে, এই মাদ্রাসায় বাপ মায়ের হক শেখানো হয়। বাপ মায়ের হক কি, পাওনা কি, অধিকার কি, এটা এই কওমি মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয়। বাপ মা বেঁচে থাকলে সাতটা হক, দুনিয়ার থেকে চলে গেলে আর সাতটা হক, মোট কয়টা হক? চোদ্দটা হক। এটা কোন কলেজ ভার্সিটি শেখাবে না, তো এখানে শিক্ষা দেওয়া হয়। আপনার ছেলে যখন এইগুলো শিখবে সারা জীবন আপনার খেদমত করবে, সারা জীবন আপনার খেদমত করবে, সুখে দুঃখে আপনার পাশে থাকবে। আর যদি এই লাইন শিক্ষা না দেন, সে বাপ যে কত দামি, কত মূল্যবান, আল্লাহ রসুলের পরে ইসলামের শরিয়াতে সবচেয়ে বেশি হক বাপ মায়ের। ইসলামী শরিয়াতে আল্লাহ এবং রসুল এই দুজন তো সবার উপরে, এনাদের পরে স্থান বাপ মায়ের। তাদের দিকে মহাব্বতের দৃষ্টিতে একবার তাকাইলে আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দান করেন, কবুল হজের সওয়াব দান করেন। আপনার ছেলে যদি এই লাইনে পড়ে মুসলমান হইতে পারে, দিন শিখতে পারে, সারা জীবন আপনার খাদেম থাকবে, আপনার খেদমত করে যাবে, কোন সময় আপনার উপরে রাগ করবে না, আপনার সাথে দুর্ব্যবহার করবে না, দুর্ব্যবহার করবে না। দুনিয়াতে পাইলেন, কবরে কি হবে? এই ছেলে যত দিনের কাজ করবে, যত দিনের কাজ করবে, কোরআন শিখাইবে, অজ নসিহত করবে, ছাত্রদেরকে পড়াইবে, ফতোয়া ফারায়েজ দিবে, প্রত্যেকটা ওই সন্তান ওই ছেলে সব পাইতেছে না, তার বাপ মা কবরের মধ্যে প্রত্যেক দিন ওই পরিমাণ সব পাবে। তার ছেলে যে পরিমাণ খেদমত করতেছে, ছেলে পাইতেছে ওই পরিমাণ নেকি আল্লাহ প্রত্যেক দিন তার বাপ মায়ের আমল্লামায় যোগ করতেছে কবরে। হাদিসে আসতে অনেক বাপ মা আশ্চর্য হয়ে যাবে যে আল্লাহ এত নেকি আমার আমল্লামায় কোথা থেকে আসলো, আমি তো এত নেকি করি নাই। মিশকাত শরীফে হাদিস আসছে, আল্লাহ বলবেন তুমি যে ছেলে পেলেকে কোরআন পড়ায় আসছ, ওই ছেলের দিনের খেদমত করতেছে, তোমার জন্য ইস্তেগফার করতেছে, তাই তোমাকে এই এত সওয়াব দেওয়া হয়েছে। তফসিরে কাবীরের মধ্যে ঘটনা লিখছে, তফসিরে কাবীর ঘটনা লিখছে বিসমিল্লাহ শরীফের তফসিরের মধ্যে, এক লোক জোয়ান বয়সে মারা গেছে, জোয়ান বয়সে অনেক লোক মারা যায়, তো সে নামাজ তামাজ এরকম পড়ত না, তো চিন্তা করলো আল্লাহর কাছে কি জবাব দিব, আমি তো নামাজই ঠিক মতো পড়ি না অথচ আমি এখন মারা যাইতেছি, তো স্ত্রীকে ওসিয়াত করে গেছে, তার স্ত্রী গর্ভবতী ছিল, আল্লাহ তোমাকে যে সন্তান দিবে তুমি আল্লাহ বাঁচতে তাকে আল্লাহর কালাম শিক্ষা দিও, এই সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা দিও, এটা স্ত্রীকে ওসিয়াত করে গেছে। তারপর লোকটা মারা গেছে, তো তার তো আমল কিছুই নেই, কবর যায় কত রকম বিপদের সম্মুখীন হয়েছে, আজাব গজবের সম্মুখীন হয়েছে, ইতিমধ্যে তার বিবি সন্তান প্রসব করছে এবং আস্তে আস্তে এই সন্তানটা বড় হয়েছে, তার বয়স 5-7 বছর হয়ে গেছে, তখন স্ত্রী ওই মৃত্যু স্বামীর ওসিয়াত অনুযায়ী এই বাচ্চাকে নিয়ে বক্তব্যে দিয়ে আসছে, বক্তব্যে দিয়ে আসছে, বক্তব্যের কারি সাহেব পয়লার দিন এই বাচ্চাকে বিসমিল্লা শিখাইছে, সারাদিন বিসমিল্লার মস্ত করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থ কি, আমি শুরু করেছি ওই আল্লাহর নামে যিনি দয়াময়, যার দয়ার কোন কুল কিনারা নেই এবং যিনি পরম দয়ালু, এই বিসমিল্লাহ পড়তেছে, এই নিষ্পাপ বাচ্চা মাসুম বাচ্চা যখন বিসমিল্লাহ মস্ত করতেছে, তখন আল্লাহ রহমতের দরিয়ায় ঢেউ উঠে গেছে, আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বলতেছেন, হে জিব্রাইল এই নিষ্পাপ বাচ্চা আমাকে রহমান কয়ে ডাকতেছে, আমাকে রহিম কয়ে ডাকতেছে, আমাকে দয়াময় বলতেছে, আমার দয়ার কোন কুল কিনারা নেই সেই কথা বলতেছে, অপরদিকে তার পিতা কবরের মধ্যে আজাবের মধ্যে গ্রেফতার, আজাব ভোগ করতেছে, তার মাসুম বাচ্চা আমাকে রহমান রহিম কইতেছে, আর তার পিতা আজাবে থাকবে, এটা তো হইতে পারে না, তাহলে আমি দয়াময় কিভাবে হইলাম, আমি রহমান কিভাবে হইলাম, হে জিব্রাইল এক্ষুনি যাও তার পিতার কবর আজাবকে বন্ধ করে দাও, কেয়ামত তক তার পিতার কবর আজাব মাফ। বাচ্চা শুধু বক্তব্যে গেছে, এর অসিলাই বাপুর কবর আজাব মাফ হয়ে গেছে, কেয়ামত পর্যন্ত আর কোন আজাব হবে না, আর আল্লাহ একবার যাকে মাফ করে দ্বিতীয়বার আবার আজাব দেওয়ার তরিকা নেই, আল্লাহ মাফ করলো মানে সে মাফ পেয়ে গেল, কার অসিলায় মাফ পাইল, এই নাবালক শিশুর অসিলাই, সে মরার সময় অসিয়াত করে গেছে, তাহলে ছেলেমেয়ের অসিলায় কবরে আমাদের নেকি অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে, হয়তো মৃত্যুর সময় আমাদের গুনাহ বেশি ছিল নেকি কম ছিল, কিন্তু ছেলে পেলেকে কোরআন শিক্ষা দেওয়ার কারণে তাদের নেকি আমাদের আমলনামায় যোগ হওয়ার কারণে হাসরের ময়দানে যখন আমরা উঠব তখন দেখা যাবে আমাদের নেকির পাল্লা ভারী হয়ে গেছে, গুনার পাল্লা কি হয়ে গেছে, হালকা হয়ে গেছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার বিধান থাকবে, সকুলত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, ওয়ামা আদরাকা মা হিয়া,
নারুন হামিয়া।
এই হাশরের ময়দানে আল্লাহ তাআলার ফর্মুলা কি অর্থ এই আয়াতের? যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা থেকে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার তুলনায় একটা নেকিও যদি বেশি হয়ে যায় আল্লাহ নিজ দয়ায় তার গুনাগুলোকে মাফ করে এই যে নেকির পাল্লা ভারী হয়ে গেছে ওকে জান্নাত দান করবেন, জান্নাতে চলে যাবে। আর গুনার পাল্লা ভারী হয়ে যায়, নেকির তুলনায় একটা গুনাও বেশি হয়ে যায়, তাহলে আল্লাহ নিয়ম অনুযায়ী এই লোকটাকে দোজখে দেখতে হবে, আল্লাহর জেলখানা। সেখানে যে কত রকমের আজাব, কত রকমের সাপ বিচ্ছু, কত রকমের জাক্কুমের কাটা, বিপদের কোনো শেষ নেই। তার নাম জাহান্নাম। সেই জাহান্নামে দেখতে হবে কতদিন থাকবে আল্লাহ ভালো জানে। ইমানের জোরে কোন একদিন বের হবে, কিন্তু সেটা কত লাখ বছর পরে, কত হাজার বছর পরে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো বলতেছিলাম কবরে সন্তানের নেকি যোগ হওয়ার কারণে হাসরের ময়দানে আপনার আমার নেকির পাল্লা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এবং অন্য একটা হাদিসে আসছে, আল্লাহ তাআলা হাফেজ আলেমকে জান্নাতের যত উপরে স্থান দিবেন, জান্নাতের মধ্যে যত উপরে যাইবেন তত আল্লাহর নৈকট্য বেশি, আল্লাহর নেয়ামত বেশি। আর দোজখে যত নিচে যাবে তত আজাব বেশি। দোজখের সাতটা স্তর আছে, সাতটা স্তর। সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকরা, সর্বনিম্ন স্তরে কারা থাকবে? তারা মুখে মুখে ইসলাম ইসলাম করে আর দিলের মধ্যে ইসলামের প্রতি বিদ্বেষ, দুশ্মনী। কিভাবে ইসলামকে মিটানো যায় এসব চিন্তা। অথচ লিকসার দিতে দাঁড়াইলে এমন বয়ান দিবে যে হুজুররা ফেল, হুজুররা ফেল। আর সে একই লোক কাফেরদের ইশারায় ইসলামের গোড়া কাটতেছে, একই লোক। তো এই জন্য বলতেছিলাম দোজখে যত নিচে যাবে তত আজাব বাড়তে থাকবে, জান্নাতে যত উপরে যাবে নেয়ামত বাড়তে থাকবে। তো আল্লাহ তাআলা হাফেজ আলেমকে যে মর্তবা দান করবেন, ওই হাদিসে আসছে মাজমাউ জাওয়ায়েদ কিতাবের হাদিস, আল্লাহ তাআলা তার বাপ মাকেও ওই স্তর, ওই মাকাম, ওই পজিশন দান করবেন। আরে দেখেন না, আপনি যদি সংসদ সদস্য হইতে পারেন তাহলে সংসদের মধ্যে কিছু বিল্ডিং পাবেন না থাকার জন্য আপনি? হ্যাঁ, কথার কথা, উদাহরণ। তো আপনার বাপ হয়তো আপনার মতো শিক্ষিত না, সেও আপনার সাথে ওই সংসদের বিল্ডিং এ বসবাস করতে পারবে কিনা? পারবে। তো দুনিয়ার সরকার যদি ছেলের খাতিরে বাপকে সম্মান দেয় তাহলে আসল সরকার যিনি আহকামুল হাকিমিন, তিনি ছেলের খাতিরে বাপকে উচ্চ মাকাম দান করতে পারেন না? এটাই এই হাদিসে আসছে। আপনারা ফাজায়েলে কোরআন অনেকের ঘরে আছে, তবলিগের একটা কিতাব পড়েন না ফাজায়েলে কোরআন, ওর মধ্যে এই হাদিসখানা পাবেন। হাফেজকে, আলেমকে আল্লাহ জান্নাতের যেখানে স্থান দিবেন, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো, তার বাপমাকেও সেখানে স্থান দিবেন। তবে দুনিয়া তো লাভবান হইলেন, কবরেও আপনার কবর আজাব মাফ হয়ে গেল, কবর আজাব মাফ হয়ে গেল। আর হাশরের ময়দানে আপনার নেকির পাল্লা ভারী হয়ে গেল, আপনার ছেলে যে জান্নাত পাবে আপনি সেই জান্নাত পাবেন। তাহলে কোন জায়গায় কি ঠকা আছে? এই লাইনে যদি ছেলে পেলেকে পড়ান, কোন জায়গায় দুনিয়াতে কবরে হাসরে কোন জায়গায় ঠকা আছে? কোথাও ঠকা নেই। কিন্তু এই লাইন যদি আপনার বুঝে না আসে আর ছেলে পেলেকে কোরআন সুন্না না শেখান, তো সে আপনি যে বাপ, আপনি যে কত বড় নেয়ামত, সে কোনদিন জানতে পারবে না। সে আপনাকে বকাও দিতে পারে, আপনার গলায় গামছাও লাগাইতে পারে, নাউজুবিল্লাহ। কত ছেলে এগুলো করতেছে, বাপ মাকে মেরে ফেলতেছে। এক পুলিশের মেয়ে বাপ মাকে মেরেই ফেলছে। কোরআনের বিদ্যা শেখায় নাই, এখন ছেলে মেয়ের হাতে বাপ মা মরতেছে। দুনিয়াতে কোন সেবা পাওয়ার আশা করতে পারেন না। আবার যখন আপনি কবরে যাবেন, ওই ছেলে পেলে নামাজ পড়তেছে না, সারাদিন টেলিভিশন নিয়ে আছে, গান বাদ্য নিয়ে আছে, আল্লাহ মাফ করে, মদ খায়, এই সমস্ত নাজায়েজ কাজের মধ্যে আছে, ওইসব গুণা তার আমলনামায় লেখা হবে। আর আপনি যেহেতু ছেলেকে দিন শিখান নাই, ওই পরিমাণ গুণা প্রত্যেক দিন আপনার কবরে আপনার আমলনামায় যোগ করা হবে। ছেলে যত গুণা করতেছে, আপনি দিন না শিখানোর দরুন, কোরআন সুন্নাহ না শিখানোর দরুন, ওই পরিমাণ গুণা প্রত্যেক দিন আপনার আমলনামায় লেখা হইতেছে। তাহলে হাসরের ময়দানে কি হবে? হাসরের ময়দানে হইতে পারে আপনার গুনার পাল্লা কি হয়ে যাবে। এইরকম কয়েকটা ছেলে পেলে রেখে গেছেন যারা গুনায় লিপ্ত, এদের গুনার কারণে আপনার গুনার পাল্লা আল্লাহ মাফ করুক হাসরের ময়দানে ভারী হয়ে যেতে পারে। তখন আপনাকে দোজকে দেখতে হবে, খালি দোজকে না, ওই ছেলে দুনিয়া তো আপনার জন্য বদদোয়া দিবে, আল্লাহর দরবারে হাসরেও আপনার বিরুদ্ধে নালিশ করবে আল্লাহর দরবারে। দুনিয়াতে কি বদদোয়া দিবে? মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, যার নাম আপনারা সবাই শুনছেন, এই বুজুর্গের নাম না বললে তো তার কথা অথেন্টিক হয় না। গত শতাব্দীর যিনি মুজাদ্দিদ ছিলেন, যুগ সংস্কারক ছিলেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী, এই দেশে হাফিজ জুজুদ তার খলিফা ছিল, মাওলানা শামসুল্লাহ ফরিদপুরি তার খলিফা ছিল, এই দেশের যত বড় বড় লোক চলে গেছে তারা ওই ওনার কাছে মানুষ হয়েছে, মাওলানা আশরাফ আলী থানভী। উনি একটা ঘটনা লিখছেন, ব্রিটিশ আমলের ঘটনা। ওই জামানায় একটা লোক লন্ডন থেকে পড়ে আসছে, সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসছে, ভারতবর্ষে অত বড় ডিগ্রিধারী লোক আর কেউ ছিল না। একটা লোক সব জমাজমি বিক্রি করে ছেলেকে লন্ডন থেকে পড়ে আনছে, সর্বোচ্চ ডিগ্রি, সে চাকরি কি খুঁজবে? সব জায়গাতে তার কাছে অফার দেওয়া হয়েছে যে আপনি আমাদের অফিসে জয়েন করেন, আমরা এই সুযোগ সুবিধা দিব, এই সুযোগ সুবিধা দিব, বিভিন্ন খান্ত অফার আসতেছে, প্রস্তাব আসতেছে। ওই ছেলে বলল, আমি অনেক বছর পরে দেশে আসছি, আমাকে একটু রেস্ট নিতে দাও, একটু বিশ্রাম করতে দাও, চিন্তা ভাবনা করতে দাও। তো সে চিন্তা ভাবনা করতেছে আর আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াত খেতেছে। এই দাওয়াত খেতে খেতে হঠাৎ দেখা গেল তার ডায়রিয়া হয়ে গেছে। কি হয়ে গেছে? ডায়রিয়া হয়ে গেছে। ডাক্তার ডাকা হলো, ডাক্তার এসে নাড়ি খুঁজে পেতেছে না, হাত দিয়ে নাড়ি তালাশ করে না, নাড়ির স্পন্দন দেখে না, নিস্তব্ধ হয়ে গেছে। ডাক্তার সাহেব বলল, যে আপনার এই ছেলে কিছুক্ষণের মেহমান, অর্থাৎ কিছুক্ষণ থাকতে পারে, তারপরে এর ব্যাপারে কোন আশা করা যায় না, এ হয়তো দুনিয়াতে চলে যাবে। ডাক্তারের এই মন্তব্য শুনে তার বাপ ছটফট করতে আরম্ভ করলো, হায় আল্লাহ, আমার জমাজমি সব বিক্রি করলাম, যা ছিল সব বিক্রি করলাম, করে পড়ায় আনলাম, মানে এই মারা যাইতেছে, তো সম্পত্তিও গেল ছেলেও গেল, তোমার তো সবই গেল। দুঃখ করতে করতে সে হাটফেল করার মতো অবস্থা। বাপের এই অবস্থা দেখে ছেলে বলতেছে, আব্বা আপনার কাছে মাপ চাই, আপনার অনেক আশা ছিল আমাকে দিয়ে, কোন আশা পূরণ হলো না, আমাকে মাফ করে দিবেন। কিন্তু এই অন্তিম মুহূর্তে, মৃত্যুর আগ মুহূর্তে আমার মনে একটা দুঃখ আছে, এটা আপনাকে বলে যাই আমি। বললো, তোমার মনে কি দুঃখ? বললো, আমার মনে দুঃখ হলো এই যে আমি আলেম ওলামার মুখে শুনছি যে কবরে গেলে তিনটা প্রশ্ন করা হবে, এই প্রশ্নের জবাব দিতে পারলে তার কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর এই প্রশ্নের জবাব দিতে না পারলে তার কবর দোজকের টুকরা হয়ে যাবে, দোজকের গর্ত হয়ে যাবে। তো আপনি আমার পিছনে অনেক টাকা ব্যয় করছেন আপনার দুনিয়া সাজানোর জন্য, আপনার দুনিয়া সাজানোর জন্য, আপনার দুনিয়াকে সুন্দর করার জন্য আমি মোটা অঙ্কের বেতন পাবো, এই বেতন দিয়ে আপনি গাড়ি বাড়ি সব করে ফেলবেন, এই আশা নিয়ে আপনি আমার পিছনে অনেক টাকা ব্যয় করছেন, কিন্তু আমি কবরে যে ওই সওয়ালের জবাব কিভাবে দিব? এই ব্যাপারে আপনি আমার জন্য একটা টাকাও ব্যয় করেন নাই, আমাকে দিন শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে চেনার জন্য, হালাল হারাম জানার জন্য আমার পিছনে আপনি একটা টাকাও ব্যয় করেন নাই, যা করছেন আপনার স্বার্থে, আপনার দুনিয়া সাজানোর জন্য আপনার স্বার্থে খরচ করছেন, আমার জন্য করেন নাই। আমি কবরে যাই কি করবো এখন? আমি তো ওই সমস্ত জবাব জানি না। হাসরের ময়দানে পাঁচটা প্রশ্ন হবে, সব প্রশ্ন আল্লাহ আগেই বলে দিচ্ছেন যে এই প্রশ্ন হবে, তারপরে তো মানুষ ফেল করবে। এই আফসোস করতে করতে, এই আফসোস করতে করতে ওই ছেলে মারা গেল, ছেলে মারা গেল। এই কথা বলে আপনি আমার জন্য এক পয়সা ব্যয় করেন নাই, আপনি যা ব্যয় করছেন নিজের জন্য ব্যয় করছেন, আমাকে দিয়ে অনেক পয়সা করে রোজগার করবেন, আমার আখেরাতে কি হবে, আল্লাহর সামনে কেমনে দাঁড়াইব আমি, এর জন্য আপনি কোনো পয়সা ব্যয় করেন নাই। এই হল দিন না শিখাইলে আপনার ছেলেও মরার সময় আপনার বিরুদ্ধে এই দুঃখ করতে করতে মরবে, আর হাসরের ময়দানে পরিষ্কার বলবে আল্লাহর সামনে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, আল্লাহ আমাদের তো বড়রা পরিচালনা করছিল, তারা আমাদেরকে দিনের লাইনে দেয় নাই, কোরআন সুন্নাহর লাইনে দেয় নাই, তারা দিছিল ব্রিটিশের লাইনে, বানর থেকে মানুষ হয়, বানর থেকে নাকি মানুষ হয়েছে, পয়সা খরচ করে আমাদের ছেলেদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে বানর থেকে মানুষ হয়েছে, এটা শিখলে কি তার ইমান থাকবে? কোরআন বলতেছে আমি তোমাদের সবাইকে আদম হওয়া থেকে সৃষ্টি করছি, আদম আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, কোরআনের বিভিন্ন জায়গায় বলতেছে ইয়া বনি আদম, হে আদম সন্তান, আমরা পয়গম্বর আওলাদ। আর এখানে ডারউইনের মতবাদ পড়ানো হইতেছে যে বানর থেকে মানুষ হয়েছে, এটা বিশ্বাস করলে ইমান থাকে? এটা বহু কুফুরি কথা এই ব্রিটিশ সিলেবাসের মধ্যে আছে, এই জন্য যারা ছেলে পেলে স্কুলে দিচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব, ছেলে পেলেকে আলেম ওলামার মজলিসে নিয়ে আসেন, ছেলে পেলেকে তবলিগে নিয়ে যান, তবলিগটাও কিন্তু মোবাইল মাদ্রাসা, তবলিগটাও কিন্তু চলতে ফিরতে মাদ্রাসা, যদি এতটুকু করেন আপনার সন্তানকে স্কুল কলেজে দিচ্ছেন, না বুঝে দিন শিখান নাই, এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। ওলামাদের মাহফিলে আনেন, দাওয়াত তবলিগে নিয়ে যান, ইনশাআল্লাহ ওই ছেলের ভিতরে দিনের বুঝ আসবে, হাশরের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ করবে না, পরিষ্কার নালিশ, রব্বানা আতিহিম যায়ফাইন মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা। হে পরওয়ারদিগার, আমার বাপ মা আমাকে দিন শিখায় নাই, তাদের কারণে আমরা কুপথে গেছিলাম, উল্টা পথে গেছিলাম, আজকে আমাদের দরখাস্ত অনুরোধ, আল্লাহ ওই বাপ মার আযাবকে ডবল করে দাও। খুব খেয়াল করেন, আপনার কলিজার টুকরা সন্তান, আপনি যার জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছেন, এত আদর করতেছেন, সেই সন্তান আপনার বিরুদ্ধে নালিশ করতেছে, আমার বাপ মা যতটুক আযাবের উপযুক্ত হয়েছে ওটাকে ডবল করে দাও, ডবল। রব্বানা আতিহিম যায়ফাইন মিনাল আযাব, আযাব মানে আযাব, আর যায়ফাইন আরবি শব্দ, এর অর্থ ডবল, আমার বাপ মার আযাবকে ডবল করে দাও। আনহুম লানান কাবীরা, আর তাদের উপরে জবরদস্ত অভিশাপ নাযিল করো। কে বলতেছে? আপনার ছেলে পেলে আরো বলবে, আল্লাহ যে বাপ মা আমাদেরকে দিনের থেকে কোরআন সুন্নাহ থেকে দূরে রাখছিল, আজকে তাদেরকে সামনে আনো, তাদের বুকে পাড়ায়, তারপরে তো চোখে যাব, মনের ঝাল মিটায়, তারপরে তো চোখে যাব। আপনার ছেলে আপনার বুকে পাড়াইতে চাইবে, পরিষ্কার আয়াত,
মানে কি? তাদেরকে পায়ের নিচে করবো, তো পায়ের নিচে করলে তো আপনার বুকে বাড়াইল, যে ছেলেকে আপনি বুকে রাখছেন সে আজকে বুকে পাড়াইতেছে হাসরের ময়দানে, এই কঠিন শাস্তি। এই জন্য আমার অনুরোধ থাকবে, আপনাদের যদি ইমানি শক্তি থাকে ছেলেকে হাফেজ আলেম বানান, আপনি দুনিয়া আখেরাতে কামিয়ান। আর যদি আপনার ইমানি শক্তি দুর্বল হয়, হাফেজ আলেম বানানোর মতো আপনার ইমানি শক্তি নেই, যেগুলো পড়লে কি খাবে, আরে কি খাবে, যে আল্লাহ কাফের মুশরিকদের খাওয়াইতেছে, যে আল্লাহ নাস্তিকদেরকে খাওয়াইতেছে, সেই আল্লাহ হাফেজ আলেমরে না খাওয়াই রাখবে? নাস্তিকদেরকে খাওয়াইতেছে, কাফের মুশরিক বেদিনদের খাওয়াইতেছে, আল্লাহকে গালি দিচ্ছে তাকে খাওয়াইতেছে, সেই আল্লাহ তার দোস্তকে না খাওয়াই রাখবে? তাকে তো ইজ্জত রিজিক দিবে আল্লাহ তাআলা, আমাদের জন্য রিজিকের দরজা খুলে দিচ্ছেন, যেখানে যাই মানুষরা ইজ্জত করে, আট দশ রকম খানা সামনে পেশ করে, আট দশ রকম খানা সামনে পেশ করে। ছোটকালে অনেকে আমাদেরকে বলতো, ছোটকালে যে মাদ্রাসায় পড়ছি, এই যে মাদ্রাসায় পড়তেছ খাইবা কেমনে, খাইবা কেমনে, তখন তো এই কথাটা অর্থ বুঝি নাই, তারা উল্টা অর্থ করছে, কি অর্থ করছে, যে মাদ্রাসার লাইনে পড়লে খাওয়ন জুটবে না, খাওয়ন জুটবে না। এখন আলেম হওয়ার পরে, মুক্তি হওয়ার পরে এখন ওই কথার অর্থ বুঝে আসছে, তো ওরা যে অর্থ করছিল ওই অর্থ ঠিক না, ও সঠিক অর্থ হলো আল্লাহ এত রিজিক দিবে তোমার সামনে, তুমি বলতে বাধ্য হবে যে আল্লাহ এত খানা আছে তুমি খাইব কেমনে, এত রিজিক তোমার নিয়ে আসছো, এ তো আমি খেয়ে কোনো কুল কেনাদা করতে পারবো না। এই হলো ওই কথার আসল অর্থ, ওরা বুঝাইছে না খায় মরতে হবে, আল্লাহ দুশ্মনদের খাওয়ায় দোস্তরা না খাওয়াই রাখবে, কোনদিন হইতে পারবে না। এই জন্য যাদের ইমানে শক্তি আছে বেশি তারা হাফেজ আলেম বানান, হ্যাঁ মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় দেন, আর যাদের ইমানে শক্তি দুর্বল তারা অন্তত দুই বছরের জন্য মাদ্রাসায় দেন, যাতে হুজুররা আপনার ছেলেটাকে মুসলমান বানাই দেয়, যাতে পরে স্কুল কলেজে যায় নাস্তিক মুরতাদ না হয়, খ্রিস্টান না হয়ে যায়, সিনার মধ্যে কোরআন হাদিস না থাকে যে কোনো মুহূর্তে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারে, অন্য ধর্মে চলে যেতে পারে, অনেক ছেলে পেলে বেঈমান হয়ে যেতেছে, লন্ডন আমেরিকা পড়তে যায় নাস্তিক হয়ে যেতেছে। অন্তত দুটা বছর যদি তার পিছনে মেহনত করা হয়, কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া হয়, তো কোরআনে আছে ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এই কোরআন যার সিনায় থাকবে আল্লাহ তাকে হেদায়েতের উপর রাখবে, শয়তান তাকে সিরাতে মুস্তাকিম থেকে গোমরা করতে পারবে না। কোরআন যার কলবে থাকবে সে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর থাকবে ইনশাআল্লাহ। দুটো বছর দিয়ে যদি মুসলমান বানান ইনশাআল্লাহ ওই ছেলে আপনার মৃত্যুর সময় আপনাকে কালেমার তালকিন করতে পারবে, আপনার পাশে বসে সূরা ইয়াসিন পড়তে পারবে, আপনার কোনো মৃত্যু কষ্ট হবে না, আরামের সাথে আপনার জান বের হয়ে যাবে, আপনার ছেলে আপনার জানাজা নামাজ পড়াইতে পারবে, আপনার ছেলে আপনাকে কবরে ডাইন কাতে শোয়াইতে পারবে। এখন তো সব জায়গায় চিত করে শোয়ায়, এখন তো কবর দেয় যে চিত করে শোয়ায় চেহারাটা একটু কিবলার দিক করে দেয়, ঠিক কিনা? আরে বলেন না কেন, ঠিক কিনা? অথচ কোন হাদিসে এইভাবে শোয়ানোর তরিকা নেই, কোন হাদিসে নেই। হাদিস আছে বাইতুল্লাহ শরীফ তোমাদের কিবলা, তোমাদের জীবিত অবস্থায়, তোমাদের মুর্দা অবস্থায়, সকল অবস্থায় বাইতুল্লাহ তোমাদের কিবলা। এর দ্বারা কি বোঝাইছে রবিজি? মৃত্যুর পরও এমন ভাবে শোয়াইতে হবে যেভাবে জীবিত মানুষ ডাইন কাতে শোয় না, জীবিত মানুষ ডাইন কাতে শোয় উত্তর দিকে মাথা দিয়ে, তার চেহারাও কিবলার দিকে, সিনাও কিবলার দিকে, পুরা বডি কোন দিকে? কিবলার দিকে। মুর্দাকে ওইভাবে শোয়াইতে হবে। কইলে তো অনেক আশ্চর্য হয়ে যায়, জীবনে তো শুনি নাই হুজুর, আমরা তো এত মুর্দা দাফন করলাম, সব তো চিৎকুল শোয়াই দিছি, একটাও তো ডাইন কাতে রাখি নাই, অত তো ফতো আনেন। ঢাকা রাজধানীতে অনেকগুলো বড় বড় মাদ্রাসা আছে, সব মাদ্রাসা ফতোয়া বিভাগ আছে, ফতোয়া আনেন মুর্দাকে কবরে কিভাবে শোয়াইতে হবে, চিৎকুল শোয়ায় চেহারা কিবলার দিক দিলে হবে, চেহারা থেকে এই সিনার গুরুত্ব বেশি, আমাদের শরীয়তে চেহারা থেকে সিনার গুরুত্ব বেশি। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন, নামাজ পড়তেছেন আপনি, যদি চেহারা ঘুরে যায় নামাজ নষ্ট হবে না, মকরুহ হবে, কিন্তু নামাজে যদি আপনার সিনা ঘুরে যায় তাহলে কি হবে? সাথে সাথে নামাজ ভেঙে যাবে, সিনা ঘুরে গেলে সাথে সাথে নামাজ ভেঙে যাবে। তাহলে চেহারা গুরুত্ব বেশি হলো না সিনার গুরুত্ব বেশি হলো? বলে সিনার মধ্যে কলব আছে, কলবের মধ্যে ইমান আছে, এটার গুরুত্ব বেশি। এই জন্য এই মশলা আপনারা যে যেখানে যান আলোচনা করবেন, দিনের দাওয়াত দেওয়া প্রত্যেকের উপরে যে যতটুক জানে তা কিন্তু ফরজ দায়িত্ব। বললে হবে না যে আমি তো আলেম না, আমি কি দাওয়াত দিব, আপনি আলেমদের কাছে যা শুনছেন এর কিছুই কি আপনার মনে নেই? ওলামায়ে কেরামের কাছে যা শিখছেন এর যতটুকু আপনার মনে আছে অতটুকু আপনি দাওয়াত দেন, অনেক এলাকা হেদায়ত পেয়ে যাবে। আপনি আলেম না তাতে কি হয়েছে? আপনি হক্কানি ওলামায়ে কেরামের বয়ান সারা জীবন শুনতেছেন, ওকে তো শিখতেছেন না। কাজেই এখন থেকে যেখানে যাবেন বলে দেবেন মুর্দাকে ডাইন কাতে শোয়াইতে হবে,
ওর জন্য কবর সেইভাবে খুঁজতে হবে যাতে ডাইন কাতে শোয়ানো যায়, তার পুরা ডাইন হাত ডাইন সাইডটা নিচের দিক থাকবে, বাম সাইডটা উপর দিক থাকবে। আমরা মুখে বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে মুর্দা তোমাকে আল্লাহর নামে রসুলের তরিকায় রাখিলাম, মুখে বলি কিন্তু কাজে রসুলের তরিকায় কিন্তু রাখি না, গলত তরিকায় রাখি, মন গড়া তরিকায় রাখি। মুর্দাকে নিয়ে অনেক রকম ভুল হয়, যেমন একটা ভুল হলো মুর্দাকে শর্ট টাইমে দাফন করতে হয়, কারণ কবর হলো জান্নাতের বাগান, আপনি দাফন করতে যত দেরি করবেন তাকে জান্নাতের বাগান থেকে মাহরুম করতেছেন। এই জন্য দু চার ঘন্টার মধ্যে লাশ গরম থাকতে থাকতে তাকে কবর দিয়ে দিতে হবে। অথচ আমাদের দেশে তার অমুক ছেলে আসবে, তমুক ছেলে আসবে, তার চেহারা দেখাইতে হবে, তার লাশ দেশে নিতে হবে, তার লাশ আমেরিকা থেকে আনতে হবে, এইসব নানান রকম কারণ দেখায় দাফন করতে দেরি করা হয় কিনা, ফ্রিজে রাখা হয়, হিমাগারে রাখা হয়, হাদিসের খেলাফ। হাদিস কি? লা ইয়াহিল্লু লিজিফাতি মুসলিমিন আন তুবাসা বাইনা যুহরানা আহলিহি। আপনার আমার প্রিয় নবীজি বলেন কোন মুসলমানের লাশ খামাখা তার পরিবার পরিজনের মধ্যে আটকায় রাখা হবে না। মরে গেছে, গোসল দিতে, কাফন পরাইতে, জানাজা পড়াইতে যতটুক সময় লাগে অতটুক সময় তো দিতে হবে, কিন্তু তার ছেলে আসবে হ্যাঁ আমেরিকা থেকে লন্ডন থেকে তার জন্য দেরি করা হবে, এগুলো না জায়েজ কাজ, এগুলো না জায়েজ। তার জুমার পরে জানাজা হলে লোক বেশি হবে, এটাও না জায়েজ কাজ। যখন সকালে মারা গেছে তাকে দাফন করে আসে দশটার মধ্যে সব কমপ্লিট করা যায়, কবর টবর শেষ, আপনি আরামসে জুমা ধরতে পারেন, তো এই কথা বললে যে জুমার সময় লোক বেশি হবে তখন জানাজা পড়াইব, তা না জায়েজ কাজ। না, ইমাম সাহেব সবাইকে নিয়ে ওই মুর্দারের জন্য দোয়া করে দিবে, তিনবার কুলল্লাহ শরীফ পড়ে, তিনবার কুলল্লাহ শরীফ পড়লে এক খতমের সওয়াব, ইমাম সাহেব সব অক্ষায় দিবে। কিন্তু মুর্দাকে আটকায় রাখার দরকার নেই, মুর্দাকে আটকায় রাখায় আপনি লোক বেশি করবেন, আপনি নাজায়েজ ভাবে লোক বেশি করলেন, এই লোক বেশি করার দ্বারা এই মুর্দারের কোনো ফায়দা হবে না, মুর্দারের কোনো উপকার হবে না। শেষ কথা বলি, এই মুর্দারের জন্য আমরা যে খতম পড়াই, এই খতমটা যদি মুর্দাকে সব পৌঁছাইতেই হয় তাহলে বিনিময় ছাড়া হইতে হবে। মুর্দারে যদি সব পৌঁছাইতে হয় তাহলে বিনিময় ছাড়া খতম পড়াইতে হবে। মুর্দারের লোকেরা ভাগ করে নিক, তুমি পয়লা পাড়া পড়ো, তুমি দ্বিতীয় পাড়া পড়ো, তুমি তৃতীয় পাড়া পড়ো, মুর্দারের আত্মীয় স্বজন কোরআন তেলাওয়াত করতে পারে না। অথবা কওমি মাদ্রাসা বলেন, এটা কওমি মাদ্রাসা, হুজুর আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে, আপনার হেফজখানায় তো প্রত্যেক দিন খতম হইতে আছে, একটু একটু খতম পড়াই দেন, আপনার কাছে কোনো পয়সা দাবি করবে না। কারণ তারা বক্সা জানে যে সব বক্সায় যদি পয়সা দেওয়া হয় সেটাও হারাম, যদি নেওয়া হয় সেটাও হারাম, এবং এতে মুর্দা কোনো সব পায় না। বিনিময় লেনদেন করলে খতম বাতিল হয়ে যায়, মুর্দারে কোনো সব হয় না, শুধু আপনার মনের প্রশান্তি, আমি খতম পড়াইছি বাপ্পার জন্য খতম পড়াইছি, মনের একটা আনন্দ, বাস্তবে বাপ্পাকে কোনো উপকার করলেন না। এই মাদ্রাসায় বলেন এরা আল্লাহর হস্তে আপনার বাপের জন্য খতম পড়ে দিল, পয়সা যাবে না। কিন্তু এখন যে নিয়ম চালু হয়ে গেছে, কিন্তু হাফেজ আলেমদেরকে হ্যাঁ দাওয়াত করে আনা হয়, তারা ভাগযোগ করে খতম পড়ে, পড়লে সবাইকে 500 টাকা করে 1000 টাকা করে দেওয়া হয়, দিয়ে তারা খুব দোয়া টোয়া করে, কান্নাকাটি করে, এটা সিস্টেম হয়ে গেছে না, অনেক এলাকায় এই সিস্টেম চালু হয়ে গেছে। যদি আপনাদের এলাকায় সিস্টেম থাকে, আল্লাহর রাস্তায় এটা বন্ধ করে দেন। লাভ নেই, গুনাহ ছাড়া কোনো লাভ নেই। দুনিয়ার উদ্দেশ্যে খতম পড়াইলে টাকা দেওয়া যায়, দুনিয়ার উদ্দেশ্যে খতম পড়াইলে যে আপনি অসুস্থ আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন, ঠিক আছে এই খতমে টাকা দেন, মানে নিল তার জন্য যায়। আপনার ছেলে পেলে অসুস্থ তার জন্য খতম পড়াইলেন, দেন টাকা দেন। বা আপনার ব্যবসায় খুব বরকত হয়, আপনার ব্যবসায় যেন লাভ হয় তার জন্য কত পড়ালেন টাকা দেন, ঠিক আছে যাই। কিন্তু যখন মুর্দাকে সব পৌঁছাবেন তখন কিন্তু আপনি বিনিময় দিতে পারবেন না, দিলে গুনাহ হবে, যে নিবে সে হারাম খাবে এবং খতমটা বাতিল হয়ে যাবে, মুর্দা কোনো সব পাবে না। এই মাহফিলের উদ্দেশ্যই কিন্তু এটা যে আমরা দিনের দিক দিয়ে কি কি ভুল করতেছি এই ভুলগুলো ঠিক করা, মাহফিলের উদ্দেশ্যই কিন্তু জিন্দেগির ভুলগুলো ঠিক করা। শুধু কিসা কাহিনী শুনে গেলাম, ভুল সব বাকি থাকলো, ইমানের ভুল রয়ে গেল, নামাজের ভুল রয়ে গেল, ব্যবসা বাণিজ্যের ভুল রয়ে গেল, সব ভুল রয়ে গেল, বাপ মার হক জানি না, স্ত্রীর হক জানি না, সন্তানের হক জানি না, সব ভুল রয়ে গেল, তাহলে এই মাহফিল করে প্রথা পালন করা ছাড়া কি লাভ হবে? মাহফিলকে প্রথা পালন করার জন্য না এলএম শিক্ষা করার জন্য? এলএম শিক্ষা করার জন্য। তা আপনার মাদ্রাসা এটা একটা ক্লাস, কোরআন হাদিসের ক্লাস, ক্লাস মনে করে এখানে পড়তে হবে, এলএম শিক্ষা করা ফরজ আইন। কিছু ছাত্র ভর্তি হয়ে পড়তেছে আর আপনারা অনাবাসিক ছাত্র। আমি একটু আগে বলছি যেটা মদিনার মসজিদের ব্রাঞ্চ, মদিনার মসজিদের দুই রকম ছাত্র ছিল, 300 ছাত্র সবসময় পড়ে থাকত, আর বাকিরা আনসাররা ক্ষেত খামার করত, মহাজেরা বাজারে বাজারে ব্যবসা করত হালাল রিজিকের জন্য, তারা সময় সুযোগ মতো মাঝে মধ্যে আসত, তারা ছিল অনাবাসিক। এইটা যে মাদ্রাসার ব্রাঞ্চ ওখানে আবাসিক ছাত্র ছিল, অনাবাসিক ছিল, তো যারা ভর্তি হয়েছে ওরা আবাসিক ছাত্র, যারা মহল্লাবাসী তারা অনাবাসিক ছাত্র। আপনাদের এই মাদ্রাসা থেকে এলএম শিখতে হবে, ফরজ আদায় করতে হবে, যাতে আমরা মৃত্যুর পরে আমাদের কবর জান্নাতের বাগান হয়ে যায়, হাশরের ময়দানে দায়ের হাতে আমলনামা পাওয়া যায় এবং পুলসেরাত বিদ্যুতের গতিতে পার হয়ে আল্লাহ জান্নাত দান করেন। এর জন্য আজীবন এই মাদ্রাসায় যাতায়াত রাখতে হবে, এখান থেকে নামাজ শিখতে হবে, কালেমা সহি করতে হবে, সূরা ফাতিহা শিখতে হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন এই মাদ্রাসার সাথে মৃত্যু পর্যন্ত জুড়ে থাকতে পারি, সন্তান দিয়ে দান করে দোয়া দিয়ে সমর্থন দিয়ে জুড়ে থাকতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।